ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টা, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বিন হিউসেন। মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে পড়েছে। সামরিক সরকার আরো ক্ষমতা কক্ষিগত করার সঙ্গে সঙ্গে বিক্ষোভ ও সমাবেশের সংখ্যা ও ব্যাপকতাও বাড়ছে। রবিবার নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর গুলি চালায়, তবে কারোর প্রাণহানি বা আহত হবার খবর পাওয়া যায়নি। মিয়ানমারে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন যারা বিক্ষোভে যোগ দিয়েছেন তাদের বিরুদ্ধে সামরিক বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। সরকারি কর্মকর্তা ও কর্মী যারা বর্তমানে ধর্মঘটে রয়েছেন তারা কাজে যোগ না দিলে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে। বার্মার নেত্রী অং সান সুচির 8 অগস্টে সোমবার শেষ হওয়ার কথা ছিল, তবে সামরিক প্রশাসন তা বুধবার নাগাদ বাড়িয়ে দেয়। সোমবার আবারও বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করলে আরো সেনা সংখ্যা বৃদ্ধি করা হয় এবং কর্তৃপক্ষ রাত্রিকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। জাতিসংঘ মহাসচিব গুতেরেজ এসব পদক্ষেপ এবং রাজনৈতিক ও সোশ্যাল সমাজের নেতাদের গ্রেফতারকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। এক যৌথ বিবৃতিতে মিয়ানমারে নিযুক্ত যুক্তরাষ্ট্র, কানাডা এবং 12টি ইউরোপীয় ইউনিয়ন দেশভুক্ত দেশের রাষ্ট্রদূতেরা যোগাযোগ ব্যবস্থায় সামরিক সরকারের বাধা প্রদানের নিন্দা জানান এবং মিয়ানমারের জনগণের সঙ্গে সহযোগিতা প্রকাশ করে বলেন, বিশ্ব আপনাদের দেখছে। রবিবার হোয়াইট হাউস থেকে জানানো হয়, প্রেসিডেন্ট বাইডেন শুক্রবার G7 দেশভুক্ত দেশগুলির সঙ্গে প্রথম ভার্চুয়াল সম্মেলনে করোনা পরিস্থিতি, বিশ্ব অর্থনীতি এবং দলগতভাবে চীনের সঙ্গে মোকাবেলা নিয়ে আলোচনা করবেন। হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট বাইডেন ভ্যাকসিন উৎপাদন ও বিতরণে বিশ্বের সাড়া এবং এই রোগের হুমকির বিরুদ্ধে অব্যাহত প্রয়াস এবং স্বাস্থ্য নিরাপত্তা অর্থায়ন সম্পর্কিত বিষয়ে তার মন্তব্যে মনোযোগ নিবদ্ধ করবেন। প্রেসিডেন্ট বাইডেন, যিনি একজন ডেমোক্র্যাট, 20 জানুয়ারি প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্থলাভিষিক্ত হয়ে বিশ্বের কাছে তথা বিশ্ব সংস্থাগুলির সঙ্গে পুনরায় সম্পৃক্ত হবার আমেরিকার প্রথম অগ্রাধিকার বার্তা পৌঁছে দেন। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের সংখ্যা কিছু কমে 1 লক্ষের নিচে রয়েছে, তবে একজন স্বাস্থ্য কর্মকর্তা হুঁশিয়ার করে দিয়েছেন যে সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। NBC মাধ্যমের মিট দি প্রেস অনুষ্ঠানে রোগ নিয়ন্ত্রণ সেন্টার বা CDC-র পরিচালক ডক্টর রোশেল ভ্যালেন্সকি বলেন, কমে যাওয়ার এই ধারা আশাব্যঞ্জক, তবে তা কমছে অতি উচ্চ সংখ্যা থেকে। তিনি হুঁশিয়ার করে দেন, নতুন প্রজাতির আগ্রাসী ভাইরাস যা বহুদেশে এবং বর্তমানে যুক্তরাষ্ট্রেও সক্রিয়, তা আরও সংক্রমণ বৃদ্ধি করতে পারে এবং আরও জীবন কেড়ে নেবে। তাই আমাদের নিজেদের রক্ষা করতে হবে এবং সতর্কতামূলক ব্যবস্থাগুলি মেনে চলতে হবে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
ভারতের সিরাম ইনস্টিটিউটে প্রস্তুতকৃত 20-30 লক্ষ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন 22 ফেব্রুয়ারি বাংলাদেশে এসে পৌঁছাবে। ঢাকা থেকে বিস্তারিত রিপোর্ট শোনাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
করোনা টিকা নেওয়ার পর দ্বিতীয় ডোজের জন্য 8 সপ্তাহ অপেক্ষা করতে হবে। আগে সিদ্ধান্ত ছিল 4 সপ্তাহ পর। সে অনুযায়ী যারা প্রথম ডোজ নিয়েছেন তাদেরকে 4 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়ার স্লিপ দেওয়া হয়েছিল। স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ABM খুরশিদ আলম সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অ্যাস্ট্রাজেনেকা টিকার কার্যকারিতা নিয়ে স্বাস্থ্যবিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বিজ্ঞানীরা অবশ্য 12 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। বাংলাদেশের স্বাস্থ্যবিজ্ঞানীরা মনে করেন 12 সপ্তাহ নয়, 8 সপ্তাহ পর টিকা নিলেই সমান কার্যকর হবে, কারণ এই সময়ের মধ্যে বাংলাদেশের মানুষদের হার্ড ইমিউনিটি গড়ে উঠবে। টিকার দ্বিতীয় চালান নিশ্চিত করেছে ভারত। আগামী সপ্তাহে এই টিকা পৌঁছাবে বলে জানিয়েছেন ভ্যাকসিনকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজবুল হাসান পাপন MP। ভারতের সেরা মিনিস্ট্রির সঙ্গে বাংলাদেশ সরকার ও ভ্যাকসিনকো ফার্মা 3 কোটি ডোজ টিকার চুক্তি করেছে। ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী 50 লাখ ডোজ টিকা ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে। এছাড়া ভারত 20 লাখ ডোজ টিকা উপহার হিসেবে দিয়েছে। ওদিকে ঢাকায় স্বাস্থ্যবিজ্ঞানীরা বলছেন, নিম্নবিত্ত কিংবা বস্তিবাসীর মধ্যে টিকা নেওয়ার আগ্রহ কম লক্ষ্য করা যাচ্ছে। নির্ধারিত কেন্দ্রগুলিতে যারা ভ্যাকসিন নিতে আসছেন তাদের মধ্যে অধিকাংশই উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। বস্তিবাসী ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের বিশ্বাস, গরিবদের এ রোগ হয় না। বিজ্ঞানী অধ্যাপক নজরুল ইসলাম মনে করেন, ভ্যাকসিন নিতে আরও ব্যাপকভাবে প্রচারণা চালাতে হবে, আরও সহজ করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। গরিব মানুষেরা ভ্যাকসিনের বাইরে থাকলে হার্ড ইমিউনিটি তৈরি হবে না বলে মত দিয়েছেন তিনি। গত 24 ঘন্টায় মারা গেছেন 11 জন, নতুন রোগী শনাক্ত হয়েছেন 446 জন। মুতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর জন্য মা কিচেন নামের এক উদ্যোগ শুরু করছেন। বিস্তারিত শোনাচ্ছেন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী।
ভাত, ডাল, সবজি আর ডিমের তরকারি সব মিলিয়ে একজন পূর্ণবয়স্ক মানুষের এক বেলার খিদে মেটানোর মতো খাবারের দাম মাত্র 5 টাকা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই জনতার রান্নাঘর বা মা কিচেনের উদ্বোধন করলেন। আপাতত কলকাতা পুরসভার 16টি বড়োর প্রত্যেকটিতে একটি করে মা কিচেন খোলা হচ্ছে। এরপর কলকাতার 144টি ওয়ার্ডে, তারপর রাজ্যের মফস্বল শহরগুলোতে জনতার রান্নাঘর খুলবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, শহরে ও মফস্বল শহরে গরিব লোকেদের যাতে না খেয়ে থাকতে না হয় তার জন্য এই ব্যবস্থা। প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত সংশ্লিষ্ট রান্নাঘরে এই খাবার দেওয়া হবে। এই ব্যবস্থা অবশ্য নতুন কিছু নয়। করোনা আবহে লকডাউনের সময় সিপিএমের পক্ষ থেকে পাড়ায় পাড়ায় শ্রমজীবী কিচেন আর জনতার রান্নাঘর খোলা হয়েছিল, যেখানে একবেলার খাবার পাওয়া যেত 20 টাকায়। সেটাও খুবই সস্তা ছিল। সাধারণ শ্রমজীবী মানুষ যাতে পেট ভরা খাবার খেতে পারেন তার জন্য ব্যবস্থা করা হয়েছিল এভাবে। তার জন্য অনেকেই টাকা দিয়েছেন, তাছাড়া পার্টি থেকে চাঁদা তুলে এর খরচ যোগানো হয়েছে। বলা বাহুল্য, সরকারি কোনো সাহায্য সেখানে পাওয়া যায়নি। ভারতে সরকারি সাহায্যে প্রথম এ ধরনের রান্নাঘর খুলেছিলেন 8 বছর আগে তামিলনাড়ুর তখনকার মুখ্যমন্ত্রী জয়ললিতা। সেখানে বলা হতো আম্মা কিচেন, যার অর্থ মা। সেখানে 1 টাকায় 1টা ইডলি, 3 টাকায় দই ভাত আর 5 টাকায় সম্বর ভাত পাওয়া যেত। সেটা দেশেই শুধু নয়, আন্তর্জাতিক স্তরেও প্রশংসিত হয়েছিল। তার অনুসরণে পরে ওড়িশা, কর্ণাটক ও কেরালায় সস্তার রান্নাঘর চালু হয়। কলকাতায় আজ যে সামাজিক রান্নাঘর চালু হলো তার নাম মমতা ব্যানার্জি দিয়েছেন মা। শুধুই মা, কিচেন শব্দটা সরকারিভাবে নামের পাশে থাকছে না। সিপিএম বলেছে, ভোটের মুখে দাঁড়িয়ে এই ধরনের কর্মসূচি বোঝাই যাচ্ছে ভোট পাওয়ার জন্য। এর জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে 100 কোটি টাকা। আর গত 3 বছরে রাজ্যের সরকারি তহবিল থেকে ক্লাবগুলোকে ক্ষয়রাতি সাহায্য দেওয়া হয়েছে 260 কোটি টাকা। তার মানে সরকার ইচ্ছে করলে 3 বছর আগেই এই ব্যবস্থা নিতে পারত। এমনকি লকডাউনেও রাজ্য সরকার কোনো গরিব লোকের খিদে মেটানোর ব্যবস্থা করেনি। তবে সাধারণ লোকেরা একে স্বাগত জানিয়ে বলেছেন, ভালো কাজ দেরিতে হলেও ভালো। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। রাশিয়ার রাষ্ট্র পরিচালিত মাধ্যমগুলিতে এবং অনলাইনে জনগণকে বলতে শোনা যায় যে তাদেরকে সরকার বিরোধী আন্দোলনে যোগ দিতে বাধ্য করা হয়েছে। বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির গ্রেফতার ও আটক রাখার পর রাশিয়ার বিভিন্ন শহরে গণবিক্ষোভের মাঝে এসব ভিডিও সম্প্রচার করা হয়। স্বতন্ত্র মাধ্যমগুলি জানায়, ক্রেমলিন এবং রাশিয়ার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টি তাদেরকে এসব ভিডিও রেকর্ড করতে বাধ্য করেছে। রাশিয়া 24 চ্যানেলে দীর্ঘ এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন বলেন, করোনা সংকটের কারণে রাশিয়ার জীবনযাত্রার মান বহুলাংশে হ্রাস পেয়েছে। তিনি বলেন, স্বাভাবিক যে জনগণ তাতে হতাশা প্রকাশ করবেন, তবে সেই সুযোগ গ্রহণ করে ক্রেমলিনের সমালোচক অ্যালেক্সি নাভালনির সহায়তায় রাশিয়ার শত্রুরা যে ইন্ধন যোগাচ্ছে তাকে স্বীকার করা যায় না। এই চক্রকে নস্যাৎ করতে হবে। পাকিস্তানের কেটু পর্বত শ্রেণীর অংশগ্রহণকারী 3 জন পর্বত আরোহী এখনো নিখোঁজ রয়েছেন। এ মাসের শুরুতে তারা নিখোঁজ হয়ে যান। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পর্বত শৃঙ্গ কেটুর অভিযানে অংশগ্রহণকারী সদস্য আইসল্যান্ডের জন স্নোরি, চিলের হুয়ান পাবলো মোর এবং পাকিস্তানের মোহাম্মদ আলী সদপারা 5ই ফেব্রুয়ারি শৃঙ্গের কাছাকাছি পৌঁছে তাদের বেস ক্যাম্পের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেন। এই শৃঙ্গে পৌঁছানো প্রথম ব্রিটিশ আমেরিকান পর্বত আরোহী ভেনেসা ওব্রায়েন রবিবার বলেন, তাদের বিরুদ্ধে অভাবনীয় তল্লাশি অভিযান উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁরা বেঁচে থাকবার সম্ভাবনার কথা ভেনেসাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তা তিনি জানেন না। তবে তিনি বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি তাদের পরিবার পরিজন ও তাদের দেশ তাদের ভালোবাসায় সিক্ত করেছেন। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেদিন আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
বাংলাদেশের অর্থনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি বলেছে, করোনা মহামারীর কারণে দেশের ক্ষতিগ্রস্ত অর্থনীতির পুনরুদ্ধারের প্রক্রিয়া এগিয়ে চললেও কিছু কিছু ক্ষেত্রে তা স্থবির হয়ে আছে। সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রকাশিত 2020-21 অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক পর্যালোচনা বিষয়ক সংস্থাটির এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। প্রতিবেদনে অবশ্য বলা হয়েছে, অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়ায় এক ধরনের অসমতা পরিলক্ষিত হচ্ছে, যাতে দেখা যাচ্ছে বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পুনরুদ্ধারের কাজ দ্রুততার সাথে এগিয়ে চললেও মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পুনরুদ্ধারের প্রক্রিয়া অনেকটাই স্থবির হয়ে আছে। এ ধরনের অনুপাতহীন পুনরুদ্ধারের কারণে দেশের সার্বিক অর্থনীতির ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করে সিপিডি বলেছে, এর ফলে আয় বৈষম্যের সৃষ্টি হচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতার উপর প্রভাব বিস্তার করছে এবং সর্বোপরি কর্মসংস্থানের ক্ষেত্র প্রসারিত হচ্ছে না। প্রতিবেদনে বলা হয়েছে, সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ এবং আর্থিক সহায়তার ফলে বড় প্রতিষ্ঠানগুলো লাভবান হলেও মাঝারি ও ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো এর দ্বারা তেমন উপকৃত হয় নাই। এ প্রসঙ্গে সিপিডির সম্মানিত ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান, দ্বিতীয় দফা প্রণোদনা প্যাকেজ দেওয়া হলে তা শুধু ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করার তাগিদ দিয়েছেন।
আমরা যদি সেকেন্ড রাউন্ড অফ স্টিমুলাস প্যাকেজ দেই, তাহলে আমরা বলেছি যে এটা স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এর ভিত্তিতে দিতে হবে, এটা ব্যাংক নির্ভর না করে অন্যান্য যেসব টুলস আছে সেগুলো আমাদের ব্যবহার করতে হবে। দ্বিতীয় রাউন্ডের স্টিমুলাস প্যাকেজ এটা টার্গেট এবং এটার যে প্রসেস দুটোই হয়তো পরিবর্তনের প্রয়োজন পড়বে।
ঋণ খেলাপিদের নতুন করে ঋণ দেওয়ার ব্যাপারে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। প্রতিবেদনে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশে অন্তত 10 লাখ টন চাল মজুদ রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, গত বছর এই সময় চালের মজুদ ছিল 15 লাখ টন, এখন যা মাত্র 7 লাখ টন। সামনের দিনগুলোর জন্য অন্তত 10 লাখ টন চাল মজুদ রাখার প্রয়োজনীয়তার উল্লেখ করে সিপিডি চালের মজুদের ঘাটতি পূরণের জন্য আমদানির ক্ষেত্রে সরকারি উদ্যোগের উপর জোর দিয়েছে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
চতুর্থ দফায় প্রথম ধাপে নোয়াখালীর ভাষাঞ্চলে স্থানান্তর করা হলো বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের 2012 জন রোহিঙ্গাকে। সকাল 9টার কিছু পরে চট্টগ্রাম বোট ক্লাব থেকে এসব রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর 5টি জাহাজে ভাষাঞ্চলের উদ্দেশ্যে রওনা করে। দুপুরের মধ্যেই রোহিঙ্গাদের বহনকারী 5টি জাহাজ ভাষাঞ্চলে পৌঁছায়। এরপর আনুষ্ঠানিকতা শেষ করে তাদের পৌঁছে দেওয়া হয় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। এর আগে কক্সবাজারের বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে রোহিঙ্গাদের 37টি বাসে করে চট্টগ্রামের পতেঙ্গায় বিএফ শাহিন কলেজে স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখান থেকে সোমবার সকালে নিয়ে যাওয়া হয় পতেঙ্গায় বোট ক্লাবে।
কাজ করতে পারে, মানে অনেক সুবিধা হয়, সেই জন্য যাচ্ছি।
আমরা এখানে ভালোভাবে এইসব ঘুরি, মানে যাইতেছি।
আমাদের পরিচিত লোক গেছে, বন্ধু বান্ধব গেছে, ওনার কাছে রিং দিয়েছি, উনি বলছে যে বেশি ভালো জায়গা, আমরা চলে আসো। যেখানে যাচ্ছে আমাদেরকে ইজ্জত সম্মানে গাড়ি ভরে পান পুঞ্জত আমাদেরকে খাবাইয়া দাবাইয়া এখানে আসে হেফাজত নিয়ে ভালো করে রাখছে। রাখার পরে এখান থেকে আবার নৌবাহিনী সরকারের যাঁচ দিয়ে আমরা বাসস্থ যাচ্ছি, যেখানে যাচ্ছি সেখানে যে কি ভালো করে থাকতে পারে, আরাম করে চলতে পারে, যেখানে থাকতে পারে। আমরা এখনো অসুবিধা না আমাদের নাই কিছু, আমরা খাওয়ার দাওয়ার সম্পূর্ণ পারছি।
পরে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে তাদের জাহাজে তোলার পর ভাসানচরের উদ্দেশ্যে রওনা করে। গেল বছরের 4 ডিসেম্বর প্রথম দফায় 1642 জন রোহিঙ্গাকে স্থানান্তর করা হয় নোয়াখালীর ভাসানচরে। পর্যায়ক্রমে 4 দফায় 8,500-এর বেশি রোহিঙ্গাকে স্থানান্তর করা হলো ভাসানচরে। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদনে তিনি বলেছেন,
মহারাষ্ট্রের জলগাঁও জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় ট্রাক উল্টে প্রাণ হারালেন 16 জন শ্রমিক। মৃতরা সবাই আভদা, খেরহালা ও রাভের জেলার শ্রমিক। পুলিশ জানিয়েছে, কিনাগাঁও গ্রামে একটি মন্দিরের কাছে পেঁপে বোঝাই একটি লরি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। 5 শ্রমিক গুরুতর জখম হয়েছেন এবং তাদের গ্রামীণ হাসপাতালে চিকিৎসাও চলছে। মৃতদের মধ্যে 2 শিশু ও 6 মহিলা রয়েছেন। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলেও খবর। জলগাঁও পুলিশ জানিয়েছে, ধুলে থেকে রাওয়েল যাওয়ার পথে ওই ট্রাকটি উল্টে যায়। গত মধ্যরাতে 1টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ ট্রাক চালককে হেফাজতেও নিয়েছে। গতকাল আরও একটি পথ দুর্ঘটনায় শিশু, 8 মহিলা সহ 14 জনের মৃত্যু হয়েছিল অন্ধ্রপ্রদেশে। কুনুল জেলায় একটি মিনিবাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় এই 14 জনের মৃত্যু হয়। জখম হয় আরও 4 জন, তাদের প্রত্যেকেই শিশু। ভেলদুতি মণ্ডলের মাদারপুর গ্রামে ভোর 4টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। চিত্তুর জেলা থেকে রাজস্থানের আজমের যাওয়ার পর তীর্থযাত্রী সহ মিনিবাসের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে বলেই খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আসুন শুনি চলতি ঘটনাবলীর উপর সেলিম হোসেনের একটি প্রতিবেদন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2য় অভিশংসন মামলায় খালাস পেয়েছেন, আর এর মধ্যে দিয়ে রাজনীতিতে ট্রাম্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। 57 জন সেনেটর তাঁকে দোষী সাব্যস্ত করার পক্ষে ভোট দেন, যার মধ্যে 7 জনই ছিল রিপাবলিকান। তবে দোষী সাব্যস্ত হওয়ার জন্য প্রয়োজনীয় যে 67 ভোট তা ট্রাম্পের বিপক্ষে পড়েনি। এ অবস্থায় ট্রাম্প পরবর্তী সময়ে রিপাবলিকান এবং ডেমোক্রেটরা পৃথক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। 6 জানুয়ারি ট্রাম্প সমর্থকরা কংগ্রেসে হামলা চালানোর বিষয় নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ ওঠে। তাঁকে দোষী করবার জন্য অভিশংসন বিচার বসে। জো বাইডেন নির্বাচনে কারচুপি করেছেন বলে ট্রাম্পের মিথ্যা অভিযোগে তাঁর সমর্থকরা ক্রুদ্ধ হন এবং ক্যাপিটল হিল আক্রমণ করেন। ডেমোক্রেটরা বলছেন ট্রাম্পের দায়িত্ব পরিষ্কার ছিল, 7 জন রিপাবলিকান সম্মত হয়েছিলেন এতে, কিন্তু অন্যরা বলছেন এর পক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই। রয়টার্স ইপসোস জরিপ দেখিয়েছে যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের 71% এবং রিপাবলিকানদের অর্ধেক বিশ্বাস করেন ট্রাম্প এই দাঙ্গার জন্য আংশিক দায়ী। অভিশংসন সমর্থক জাচের মতে, তিনি যা কিছু করেছিলেন তা আমাদের ভোটদান ব্যবস্থা নষ্ট করবার জন্য যথেষ্ট ছিল। ট্রাম্পের এক সমর্থক বলছেন কংগ্রেস তার সময় নষ্ট করছে। অভিশংসন হলো একজন প্রেসিডেন্টকে তার অফিস থেকে সরিয়ে দেয়া, তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া। ট্রাম্প তো আর তার দায়িত্বে নেই। সমীক্ষায় দেখা গেছে বেশিরভাগ রিপাবলিকান এখনো ডোনাল্ড ট্রাম্পকেই চান। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক বারবারা পেরির মতে,
In fact, 70% of Republicans believe that Joe Biden was illegally elected president. আসলে রিপাবলিকান
বিশ্বাস করেন জো বাইডেন অবৈধভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। কিছু রিপাবলিকান নেতারা স্বীকার করছেন এটি মিথ্যা। তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প সমর্থকরা তাদের যে নীতিগুলো চেয়েছিলেন তা তারা পেয়েছেন।
They got lower taxes, fewer regulations, conservatives on
তারা
the federal bench, conservatives
on the Supreme Court. বিধিমালা মানেন, ফেডারেল বেঞ্চে রক্ষণশীল, সুপ্রিম কোর্টে রক্ষণশীলদের নিয়োগ দিয়েছেন। গত প্রশাসনের আক্রমণাত্মক বৈদেশিক নীতি এবং শক্তিশালী সীমান্ত সমস্যা নিয়ে প্রচুর কার্যক্রম হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্রেটরা এই কারণে চ্যালেঞ্জের মুখোমুখি। ব্রুকিংস ইনস্টিটিউশনের এলেন কামার্কের মতে, ডেমোক্রেটদের আমাদের কোভিড থেকে বেরিয়ে আসা এবং অর্থনীতিকে সচল করার চেষ্টা করতে হবে। তাদের কাজ করবার জন্য সামনে পরিষ্কার পথ। দলের মধ্যে যে আদর্শিক বিভক্তি তা নিরসন করে রিপাবলিকান দলের তুলনায় অনেকটা নিঃশব্দেই তারা কাজ করছেন। ট্রাম্পকে তার ঘাঁটি বা সমর্থকরা ভালোবাসেন, কিন্তু কিছু রিপাবলিকান তাকে অপছন্দ করেন, অন্য রিপাবলিকানরা তাকে শুধুমাত্র সহ্য করে চলেন। ব্রুকিংস ইনস্টিটিউটের কামার্ক এবং তার সহকর্মীরা ট্রাম্প সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন এভাবে।
It goes all the way from leading the Republican Party and getting re-elected as president in 2024.
কামাল বলেন, এর উপর নির্ভর করছে অনেক কিছুই। 2024 সালে নির্বাচন রিপাবলিকান দলের নেতৃত্ব দেওয়া, পুনরায় নির্বাচিত হয়ে কারাগারে যাওয়া, বা রাশিয়া অথবা সৌদি আরব বা অন্য কোথাও নির্বাসনে যাওয়া, যে কোনো কিছু হতে পারে ভবিষ্যতে। কামাল বলেন, যে লোকটি প্রেসিডেন্টের মতো আচরণ প্রত্যাখ্যান করেন, তিনি হবেন ভবিষ্যতে সবচেয়ে অপ্রচলিত প্রাক্তন প্রেসিডেন্ট। মাইক ও সালিভানের প্রতিবেদন থেকে সেলিম হোসেন, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
আজ আমরা আলোকপাত করব প্রধানত পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে। এবং পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যেমন অনেকটা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে আসছে, তেমনি ভাবে নির্বাচনকে কেন্দ্র করে যে উত্তেজনা, যে উত্তাপ, সেটা আমরা লক্ষ্য করছি রাজনৈতিক দলগুলোর মধ্যে, যেমন তেমনি হয়তো খানিকটা ভোটারদের মধ্যেও। আজকে এ বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কলকাতার ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর অনিন্দিতা ঘোষাল। ডক্টর অনিন্দিতা ঘোষাল, আপনাকে স্বাগত।
অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও। প্রথমেই যে প্রশ্নটা করতে চাই, যে এই কয়েকদিন আগে বিধানসভার অধিবেশন শেষ হয়ে গেল এবারের মতো, এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফটো সেশনও করেছিলেন, তাতে অবশ্য কিছু বিরোধী দল যোগ দেয়নি। কিন্তু ওই ফটো সেশনের পরে মুখ্যমন্ত্রী একটা মন্তব্য করেছেন যে আবার আমি ফিরে আসছি। তো এই যে তার একটা প্রত্যয় এবং প্রত্যাশা, সেটা কেন?
আসলে আমরা যদি মিডিয়া হাউসগুলোর রিপোর্ট পড়ি বা আমরা খবরের কাগজের রিপোর্টগুলো যদি পড়ি, তাহলে যেটা মানে আমাদের মনে হচ্ছে বা যেটা বোঝা যাচ্ছে খানিকটা, সেটা হচ্ছে যে অবশ্যই এবার কিন্তু ভোটে একটা রদবদলের পালা হওয়ার একটা সম্ভাবনা আছে। মানে অন্তত ভোটের যে মার্জিন সেটা কিন্তু কমবেই, সেটা তৃণমূল নিজেও জানে যে সেটা কমবে। হ্যাঁ, কিন্তু সবাই যেটা ধরুন গেস করছে, কারণ আমরা জানি যে বিজেপি মানে সর্বভারতীয় রাজনীতিতে বা সেন্ট্রাল গভর্নমেন্টে এখন যে দলটা আছে তাদের মধ্যে অনেক কিছু সমস্যা আছে, কিন্তু তারা কিন্তু পশ্চিমবঙ্গের ভোটকে একদম অর্জুনের ঘাস পাখির চক্ষু করেছে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু স্বভাবতই তৃণমূল দলের মধ্যেও একটা তো মানে একটা জায়গা তৈরি হয়েছে, বা একটুখানি হলেও হয়তো একটা ভয় তৈরি হয়েছে যে এবারের ভোটে কি হবে। কিন্তু সব নিউজ পেপার রিপোর্ট গুলো কিন্তু বলছে যদিও এবার বিজেপির ভোট বাড়বে এবং তৃণমূলের ভোট কমবে, অবশ্যই ওটা হবে, কিন্তু সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে তার যেহেতু গ্রাসরুটের সঙ্গে একটা যোগাযোগ আছে, যেটা তার সবচেয়ে বড় শক্তি, বিশেষ করে কোভিড এর সময় সেটা আরো বোধ হয় বেড়েছে সেই শক্তিটা, তো সেটা হয়তো ওয়ার্ক করবে, হয়তো তিনি আবার ক্ষমতা ফিরে পাবেন বলে অন্তত উনি আশা করছেন। সুতরাং এই প্রত্যয় বোধহয় মনস্তাত্ত্বিক কারণ তাই বলে আমার মনে হয়।
এই প্রত্যয় সত্ত্বেও কিন্তু গতকাল তিনি একটা মন্তব্য করেছেন, বলেছেন যে যতগুলো কনস্টিটিউয়েন্সি আছে প্রার্থীর কথা ভুলে যান, আমাকে আপনারা ভোট দেবেন, মনে করবেন আমি একমাত্র ওখান থেকে দাঁড়িয়েছি। তো এই যে বিষয়টা, এখানে প্রত্যয়ের পাশাপাশি কিন্তু একটু একটু সংশয় যেন আছে যে সব প্রার্থীরা কি অনেক প্রার্থী হয়তো জিতবেন না, এটা এটা কেন তিনি বললেন?
আসলে আমার মনে হয় কি বলুন তো, প্রত্যেকবার নির্বাচনের আগে যেটা হয় সারা ভারতবর্ষে হয়, সেটা হচ্ছে যে যেকোনো নির্বাচনের আগে না একটা দল বদলের একটা কিন্তু আমরা দেখতে পাই একটা ওই হিড়িক পড়ে। হ্যাঁ, তাতে তার পেছনে অনেক রকম ফ্যাক্টর কাজ করে, সেটা আমরা সবাই জানি, আমি সেটা নিয়ে কিছু বলবো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানেন, ধরুন বেশ কিছু হেভিওয়েট নেতা তারা ধরুন দল বদল করে অন্য দলে চলে গেছেন, তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হয়তো জানেন যে কোনো কোনো জায়গায় এমন প্রার্থী দিতে ওনারা বাধ্য হয়েছেন যে হয়তো দলের পরিস্থিতি যদি আগের মতো হতো সেটা ওনারা দিতেন না। তো সেই জায়গা থেকে হয়তো কোথাও একটা উনি ওনার নিজেরই মনে হচ্ছে যে সেই প্রার্থীরা হয়তো জনগণের চোখে সেই অর্থে অতটা অর্থবহ না হতে পারেন, সেই কারণে তৃণমূলের ফেস হিসেবে, তৃণমূলের মুখ হিসেবে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বিশ্বাসযোগ্য মুখ, বোধহয় উনি ওটাকেই হাইলাইট করার চেষ্টা করছেন বলে আমার মনে হয়।
কংগ্রেস এবং বামপন্থীরা একটা অভিযোগ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল জনগণের গণতান্ত্রিক যে প্রত্যাশা সেটা পূরণ করতে সমর্থ হয়নি। আপনার বিশ্লেষণ কি হবে?
দেখুন, যে কোনো যে কোনো নির্বাচনের আগে এবং পরে এইটা কিন্তু একটা কমন ব্যাপার যে সবাই কিন্তু নির্বাচনের আগে একটা এজেন্ডা বলে যে আমরা যদি ক্ষমতায় আসে আমরা এগুলো করবো, আবার নির্বাচন পরে নির্বাচনের আগে বলে যে দেখুন আমরা এগুলো, মানে ওটা একটা খতিয়ান গোছের। হ্যাঁ, তো কংগ্রেস এবং বামপন্থীরাও কিন্তু সেই অর্থে বহু বছর পশ্চিমবঙ্গ ক্ষমতায় ছিল এবং পশ্চিমবঙ্গ কিন্তু আবার তাদের সময়ও স্বর্ণযুগ দেখেছে। যেমন কংগ্রেসের সময় বিধান রায়ের সময় সত্যি উনি অনেক কিছু করেছেন পশ্চিমবঙ্গের জন্য, জ্যোতি বসুর সময় অনেক কনস্ট্রাকটিভ কাজ হয়েছে। কিন্তু ধরুন এই দুদলই যে এখন আর ক্ষমতায় নেই সেটার কারণ কি? সেটার মূল কারণ কিন্তু মানে জনসাধারণের সঙ্গে ওদের সংযোগ কোথাও একটা কিন্তু সেই অর্থে আগের মতো নেই।
ডক্টর অনিন্দিতা ঘোষাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।
এখন শুনবেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতিমালার প্রতিফলন থাকতে পারে। ফেব্রুয়ারি মাসের তৃতীয় সোমবার আমেরিকান জনগণ প্রেসিডেন্টস ডে বা প্রেসিডেন্ট দিবস পালনের মাধ্যমে অতীতের নেতাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে থাকেন। যে স্মৃতি উৎসব পালনের মাধ্যমে আজ আমরা সকল প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানাই, মূলত তা ছিল যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের প্রতি শ্রদ্ধা জানানোর নিমিত্ত। আমেরিকার বিপ্লবী, যুদ্ধ ও দেশের প্রথম নির্বাহী রূপে জর্জ ওয়াশিংটন ছিলেন অত্যন্ত জনপ্রিয়। তাঁকে তখন এবং আজও দেশের জনক হিসেবে ভাবা হয়ে থাকে। এর কারণ, তিনি ছিলেন একজন সামরিক নেতা যাকে সে সময়ে সবচাইতে শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আমেরিকার উপনিবেশের বিজয়ের জন্য কৃতিত্ব দেয়া হয়। তারপর তিনি প্রেসিডেন্টের ভূমিকা কি হবে তাতে পরিবর্তন আনতে শুরু করেন, যার মাধ্যমে পরবর্তীতে যারা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন তাদের জন্য এক দৃষ্টান্ত গড়ে তোলেন। ওয়াশিংটন বিশ্বাস করতেন সেই ক্ষমতার ভারসাম্যতা, যেখানে যথার্থভাবে দেশ পরিচালনায় প্রেসিডেন্টের ক্ষমতা যথেষ্ট হবে শক্তিশালী, তবে রাজতন্ত্রের অধিকারকে অনুকরণ করার মতো শক্তিশালী নয়। তাঁর উদ্বেগ ছিল যে দায়িত্ব পালনের সময় যদি তাঁর মৃত্যু হয় আর জনগণ যদি ভেবে থাকেন যে তাঁর নিয়োগ আজীবনের, তাই তিনি দুই দফা দায়িত্ব পালন করে পদত্যাগ করেন। একমাত্র ব্যতিক্রম ছিল প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্টের চার দফা দায়িত্ব পালন। তবে প্রত্যেক প্রেসিডেন্ট ওয়াশিংটনের দুই দফা দায়িত্ব পালনের উদাহরণ তুলে তা অনুসরণ করেছেন। ১৯৫১ সালে যুক্তরাষ্ট্র কংগ্রেসে সংবিধানের ২২তম সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্টের দুই দফা দায়িত্বভার অনুমোদিত হয়। প্রেসিডেন্ট ওয়াশিংটন আগামীতে প্রেসিডেন্টের দায়িত্বের পথ রেখাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেন। তিনি রাজনৈতিক ক্ষমতা, সামরিক বাহিনীর ব্যবহার এবং অর্থনৈতিক নীতির মতো সব বিষয়ে উৎকর্ষতার এক মানদণ্ড রচনা করেছেন। তাই বিস্মিত হওয়ার কিছু ছিল না যখন ১৮০০ সালের শুরুতে তাঁর মৃত্যুর পর ২২শে ফেব্রুয়ারি জর্জ ওয়াশিংটনের জন্মদিনটি সমগ্র নতুন দেশ যা তিনি প্রতিষ্ঠা করেছেন সেখানে বেসরকারিভাবে পালন করা শুরু হয়। তাঁর জন্মদিন পালনটি ১৯৮৫ সালে সরকারিভাবে জাতীয় ছুটি হিসেবে স্বীকৃত হয়। পরবর্তীতে আমেরিকান জনগণ অন্য এক মহান নেতা আব্রাহাম লিঙ্কনকে শ্রদ্ধা জানাতে শুরু করেন, যার জন্মদিন ১২ই ফেব্রুয়ারি। ওয়াশিংটনের জন্মদিনের কাছাকাছি থাকায় পরবর্তীতে ফেব্রুয়ারির তৃতীয় সোমবার সকল প্রেসিডেন্টের সম্মানার্থে জাতীয় প্রেসিডেন্ট দিবস পালন স্বীকৃত হয়েছিল। প্রেসিডেন্ট দিবস পালনের মধ্যে দিয়ে এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে সেসব নেতাদের সাহসিকতা ও প্রত্যয়ের প্রতি এবং যুক্তরাষ্ট্রের দুঃসময়ে ও সুসময়ে যারা নেতৃত্ব দিয়েছেন তাঁদের প্রতি অভিবাদন জানানো হয়। শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতিমালার প্রতিফলন ছিল।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.